বলার পরে মহাপ্রভু তো বুঝতে পারছেন, নিতাই তুমি তো জানো আমি এই জগতে কেন এসেছি, তুমি তো জানো আমি কে, তোমাকে তো বলার কিছু নাই, গোপন করার কিছু নাই, গোপন অনেকের কাছে রয়েছে, কিন্তু সবার কাছে গোপন থাকে না। ভক্তের কাছে ভগবান কখনো লুকিয়ে থাকতে পারে, তার কাছে প্রকাশিত হয়ে পড়ে। তাই মহাপ্রভু একটু রেগে গেলেন, বলে আমি একটি মাত্র জিনিস আমি নিয়ে আসছিলাম, সে দণ্ড আর তো কিছু নবদ্বীপ থেকে নিয়ে আসিনি, সেটা তুমি আমাকে ভেঙে দিলে, যাও তোমাদের সঙ্গে আমি আর যাব না, তোমাদের সঙ্গে আমি আর যাব না, হয় তোমরা আগে যাও আমি পিছিয়ে আসি, আর নাহলে আমি আগে যাই তোমরা পিছিয়ে আসো। কারণ তোরা তিনজনে মেঘনকে কত ধরা ইত্যাদি, তারা তিনজনে ভাবলেন যে আচ্ছা প্রভু যদি পিছনে চলে যায় তাহলে আমরা তো তাকে দেখতে পাবো না, আমরা আগে আগে চলে যাবে, বরং প্রভু আগে যাক আমরা দূর থেকে দেখতে পাবো প্রভু কোন দিকে যাচ্ছে। প্রভু এমন মস্ত হাতির ন্যায় জগন্নাথের জগন্নাথ জগন্নাথ করতে করতে একবারে এমন ভাবে হাঁটা শুরু করলেন জানেন, ওরা দৌড়িয়ে পারছে না আর কোথায় কোন দিকে গেল খুঁজে পাচ্ছে না। একবারে এই জগন্নাথ মন্দিরে চলে আসলেন আর জগন্নাথ মন্দিরের ভিতরে ঢোকার ঠাকুরের কাছে চলে যাবেন, তখন পরিছানা যারা পান্ডারা তার একটা বাস দিয়ে ওখানে বেড়া লাফা দেখে দেখবেন, আমরা কিন্তু দেখতে পাবো। সেখানে গিয়ে সেই পর্যন্ত পড়ে গেলেন, ওখানে গিয়ে তিনি ওখানে বাধা পেলেন আর বাধা পেয়ে ওখানে অজ্ঞান হয়ে গেল, অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেল, স্তম্ভ পুত লোক নেত্র কম্প কম্প ভাব হয়ে গেল আর মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, ফম কামিং ফম কন্দম মুক্তি। আর তিনি বলছেন যজ গঙ্গ যজ গঙ্গ, আর বলতে জগন্নাথ বলতে পারছেন না, বলছেন যজ গঙ্গ যজ গঙ্গ বলছে। আর সবাই ওকে মারতে যাচ্ছিলেন কিন্তু ওরকম চেহারা সুন্দর চেহারা দেখে মহাপুরী দেখে বৈভব দেখে আর তারা তাকে মারতে পারলেন না, কিন্তু সার্বভৌমকে ডেকে নিয়ে আসছেন, বলুন দেখুন প্রভু এ কে আসছে, এ কি কিরকম এসে পড়ে গেল, বলছে যে হোক আর সে হোক তোমরা ওকে কোলে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাও, তার বাড়িতে নিয়ে আসলো। এদিকে পিছনে কেন রইলেন গদাধর মুকুন্দ আর কে নিত্যানন্দ, এই তিনজন তখন খুঁজতে পারলেন মহাপ্রভু কোন দিকে গেলেন, তিনি খুঁজতে পেরিয়েছে। মন্দির এসে জিজ্ঞাসা করছেন এরকম একজন কেউ এসেছিল, উনি এরকম তো বুঝতে পারছি না, তবে একজন এসে এখানে অজ্ঞান হয়ে পড়ে গেল আর তাকে আমরা সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে দিয়ে এসেছি। তখন তারাও দৌড়িয়ে এসে তখন দেখছেন মহাপ্রভু অজ্ঞান অবস্থায় আছে, তখন নিত্যানন্দ জানেন মহাপ্রভু অজ্ঞান হলে কি করতে হয়, তখন তাকে কানে কানে বড় জোরে 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 হরে কৃষ্ণ বললেন, সেই নাম দিলেন, যে নামের সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান জ্ঞান তোমরা আমাকে কোথায় নিয়ে গেছিলে, কোথায় আমি ছিলাম, আমাকে এখানে কেন ডিস্টার্ব করছে, এরকম মহাপ্রভু বলতে লাগলেন। তিনি লীলায় ব্যস্ত ছিলেন, বুঝলেন তিনি লীলায় ব্যস্ত ছিলেন, তখন তাকে এখানে নিয়ে আসা হল, জ্ঞান ফিরল। তখন সার্বভৌমের যে শালা ছিল ভগ্নিপতি আর কি গোপীনাথ আচার্য, তারা দুজনে শালা ভগ্নিপতি হত, তাকে মহাপ্রভু তাকে গোপীনাথ আচার্য মহাপ্রভুকে ছিলেন, বুঝলেন তুমি চিনতে পারছো না এ কে, এ হচ্ছে জগন্নাথ মিশ্রের পুত্র শশীমাতার পুত্র নীলাম্বর চক্রবর্তীর নাতি, আর তিনি এই তিনি জগতের পিতা, তিনি জগতের গুরু, তিনি স্বয়ং ভগবান, আর তুমি তাকে চিনতে পারছ না, সার্বভৌম তুমি তাকে চিনতে পারছ না, আর আমাদের সম্পর্ক তোমার সঙ্গে তো আত্মীয় হয়, নীলাম্বর চক্রবর্তীর সূত্র ধরে তোমার তো আত্মীয় হয়, রিলেশন হয়, তোমার তো রিলেটিভ হয়, তাও চিনতে পারছ না, এ তো ভগবান। বলে আমার তো ভগবান বলে মনে হচ্ছে না, আমার তো ভগবান বলে মনে হচ্ছে না, বলে তোমার তো কৃপা নেই, তাই তোমার ঈশ্বরের কৃপা লে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিতে বলিতে শিখিবারে পারে, তোমার কৃপা নাই তুমি জানতে পারছো না, ঈশ্বরের কৃপা না হলে গুরুর কৃপা না হলে গুরুকে জানা যায় না, উইদাউট মার্সি পরম গুরু ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড গুরু, উইদাউট মার্সি অফ লর্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লর্ড, তুমি গুরুদেবের কৃপা না হলে বৈষ্ণবের কৃপা না হলে গুরুদেব গুরুদেবকে জানা যায় না, ভগবানকে জানা যায় না, তোমার কৃপা না জানতে পারছো। তখন সার্বভৌম তাকে মহাপ্রভুকে বলছেন তুমি বাবা মার সেবা সেরে দিয়ে এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো কেন, তখন সার্বভৌম মহাপ্রভু একটু একটু চালাকি করলেন, বলে আমি বাবা মার সেবা সেরে দিয়ে পাগল হয়েছি বাদুর হয়ে গেছি, তা আমি তো কিছু জানি না কিছু বুঝি না, তা আপনারা আমার সাথে সন্ন্যাসটা রক্ষা হয় আমাদের পরমার্থীতে রক্ষা হয় তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন, মহাপুর দেখবেন ভগবান হয়ে গেল দৈনতা বলুন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার সন্ন্যাস থাকে। তুমি পড়াশোনা কি করেছো? পড়াশোনা তেমন কিছু করিনি, একটু ব্যাকরণ টাকরণ পড়েছি। ব্যাকরণ পড়েছেন মায়ের পন্ডিত, শুধু ব্যাকরণ পড়েছো, আর কিছু জানো না? আর কিছু জানো না তুমি? না, তেমন কিছু জানি না। তেমন তোমাকে তো তুমি সন্ন্যাস নিয়েছো, তো বেদান্ত পড়নি, বেদান্ত তুমি শ্রবণ করনি কখনো, বেদান্ত পড়নি? বলছে না প্রভু। তুমি কাজ করো, এখানে বসে বেদান্ত শ্রবণ করো, এই জায়গায় এই দেখো এখানে বসে মহাপ্রভু 7 দিন ধরে এই বেদান্ত শ্রবণ করেছেন, আর সার্বভৌম 7 দিন ধরে বেদান্ত পাঠ করে গিয়েছেন, ব্যাখ্যা করে গিয়েছেন। 7 দিন ধরে বেদান্ত পড়ার পরে বলছেন এই নবীন সন্ন্যাসী, তুমি 7 দিন ধরে বেদান্ত শুনছ, আর তুমি অর্থ কি, কি অর্থ তুমি তো কিছুই আমাকে জিজ্ঞাসা করছো, তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো না? আমি কি করে বুঝবো, আমি কি করে বুঝবো? তুমি যে বুঝতে পারছো কি বুঝতে পারছো, আমি কি করে বুঝবো? তখন মহাপ্রভু একটু সুর বদলালেন, বলছেন প্রভু আপনি যখন পাঠ করছেন বেদান্ত তা তো খুব সুন্দর লাগছে, আমি বেশ বুঝতে পারছি, আমি শ্লোকগুলো বেশ বুঝতে পারছি, আপনি শ্লোকগুলো পড়ছেন খুব ভালো লাগছে, বুঝতে পারছি, কিন্তু আপনি যখন অর্থ ব্যাখ্যা করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি ব্যাপার, শ্লোকগুলো বুঝতে পারছে আর অর্থ ব্যাখ্যা করছে সেটা বুঝতে পারছে না, এবার কেমন কথা? বলে যদি মনে কিছু না করেন তাহলে আমি কিছু ব্যাখ্যা করব, সেই আত্মার আমার চেয়ে মনে হয় গ্রান্ত, সেটা সেটা নিতে আছে আমার বইটা, আমার বইটার মধ্যে আছে আপনার আমার চেয়ে মনে হয় গ্রন্থ, সে বোঝার মধ্যে আছে, তার মধ্যে লিখে দিয়েছি কিছু কারণ, সেই ছেলেকে ব্যাখ্যা তিনি করলেন, কিন্তু সার্বভৌম 9 প্রকার ব্যাখ্যা করেছিলেন। মহাপ্রভু সেই 9 প্রকারের ধারে কাজ দিয়ে গেলেন না, তিনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। সার্বভৌম যখন 9 প্রকার ব্যাখ্যা করলেন তার ধারে কাজ দিয়ে মহাপ্রভু গেলেন না, তিনি তো মায়াবাদ ভাষ্য ব্যাখ্যা করেছিলেন। জলের মধ্যে পদ্ম হয়, পদ্মের মধ্যে তো জল হয় না, বুঝতে পারছো উল্টো কথা? মায়াবাদীরা বলে ব্রহ্মতে লীন হয়ে যায়, ব্রহ্মা থেকেই সব, কিন্তু আমরা বলি কৃষ্ণ হইতে ব্রহ্মা, কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদ, এইভাবে আমাদের লাইনটা এইভাবে কৃষ্ণ থেকে, আর ওরা বলে ব্রহ্মতে হয়ে যায়, ব্রহ্মতে লীন হয়ে যায়, তারা সে মায়াবাদ ভাষ্য নির্বিশেষবাদী, তারা এইসব মায়াবাদ ভাষ্য বলে। আর মহাপ্রভু 18 প্রকার তিনি ব্যাখ্যা করেছিলেন, 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন, যা শুনে সার্বভৌম একবারে চোখ গুলো বেরিয়ে এসেছিল, শুনে একবার লাল হয়ে গেল, এ কি, তাকে ধরে আমি 7 দিন ধরে বেদান্ত পাঠ করেছি। তারপরে মহাপ্রভু বুঝতে পারলেন এখনো আমাকে বিশ্বাস করতে পারছে না, আমাকে চিনতে পারছে, তখন তিনি সার্বভৌমকে ওই দেখুন সরভোজ রূপ দেখিয়েছিলেন, সরভোজ রূপ দেখিয়েছিলেন। তখন সার্বভৌম কি করলেন, একবারে সাষ্টাঙ্গে পড়ে গেলেন মহাপ্রভুর চরণে, অনেকক্ষণ ধরে শুয়ে থাকলেন। মহাপ্রভু বললেন সার্বভৌম এবার উঠে পড়ো, এবার উঠে পড়ো। বলে প্রভু তুমি আমাকে কি রূপ দেখালে, প্রভু তুমি আমাকে কি রূপ দেখালে? এইভাবে সার্বভৌম সঙ্গে কয়েকদিন কাটালেন, সার্বভৌম তার আনুগত্য স্বীকার করলেন, শেষ পর্যন্ত তার শিষ্যত্ব গ্রহণ করলেন মহাপ্রভু, বুঝতে পারছেন? তার সার্বভৌম যত শিষ্য ছিল সব মহাপ্রভুর আনুগত্য স্বীকার করলো, মহাপ্রভুর চরণে পড়ে গেল। আর সার্বভৌম তখন মহাপ্রভুকে তার স্ত্রী সাথীর মাতা তাকে রান্না করে খাওয়াতেন, এত ভালোবাসতেন, এত সুন্দর তার জামাতা ছিলেন জানেন, সার্বভৌম জামাতা একদিন দেখছে যে মহাপ্রভুকে কিরকম শাশুড়ি খাওয়ায়, তখন অনেক পদ রান্না করে খাওয়াচ্ছে, মহা শাড়ির মাথা বলছেন বাবা, জামাই বলছেন অমুক, সেই দেখে বলছে সাধুরা এত খায়। তখন কি করলেন জানেন, সার্বভৌম একবার লাঠি নিয়ে একবারে মারতে গেলেন, মানে আর এবং স্ত্রীও লাঠি নিয়ে মারতে গেলেন, আমার আমার সাথে বিধবা হয়ে যাক, মানে জামাইটা মরে যাক, পাপ নিন্দা তিনি সহ্য করতে পারতেন না, এত বড় ভক্ত হয়ে গেলেন। তখন সার্বভৌম তার এই থাকার ব্যবস্থা এই কাশী মিশ্রের বাড়িতে করে দিয়েছিলেন, আর সার্বভৌমই বলেছিলেন প্রভু তুমি দক্ষিণ ভারত যেতে চাইছো, তুমি দক্ষিণ ভারত যেতে চাইছো, যাও সেখানে তোমার মতো প্রকৃত মানে অন্তরঙ্গ ভক্ত তুমি রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে,
যাও তুমি
সেখানে চলে যাও। আর এখানে আরেকটা লীলা হয়েছিল, এই সারদা ভট্টাচার্যের বাড়ি বাড়িতে এই পরে একজন গঙ্গা মাতা গোস্বামী, এই গঙ্গা দেবী কথা ওখানে গিয়ে না এখানে বলে দিচ্ছি, যখন এই বিগ্রহের সেবা করতেন সে মেয়েটার নাম ছিল শচী দেবী, মানে মহাপ্রভুর মাতা নয় অন্য একজন শচী দেবী, সেই শচী দেবী জানেন খুব সুন্দরী ছিলেন, তিনি খুব রাজকন্যা সুন্দরী ছিলেন, বৃন্দাবনে চলে গেলেন, বৃন্দাবনে চলে গিয়ে গুরুর কাছ থেকে আশ্রয় নিতে গেলেন, গুরু বললেন তুমি এত সুন্দরী তুমি এই লাইন রাখতে পারবে, পিছি মিছি দিয়ে খাবে, এখানে সব বুদ্ধিবি আর সব এখানে পিসি মাসি বৃন্দাবন সব মহাপ্রভু ভক্ত সব বুঝতে পারছি, তখন কি বলছেন জানেন, তখন সেই শচী দেবী কে তার গুরুদেব বললেন তুমি যদি আমার কাছ থেকে দীক্ষা নিতে চাও তাহলে তোমাকে এক বছর ধরে কৃষ্ণ সাধন করতে হবে, মানে না খেয়ে না দে তোমার শরীরটাকে একবারে কুৎসিত করতে হবে। তখন সেইভাবে একবেলা খেয়ে একবেলা না খেয়ে এরকম করতে করতে তিনি সেই জীবন ধারণ করতে লাগলেন। সে এক বছর পর বৃন্দাবনে এসে তার সেই গুরুর কাছ থেকে দীক্ষা নিল, তারপর তার কাছ থেকে অনেক কথা ভাগবত কথা শুনে শুনে তারপর তিনি এখানে এসেছিলেন। তারপর এখানে ভগবত জগন্নাথের ভক্তগণ বললেন আমরা সেই পারণীতে স্নান করতে যাব, গঙ্গায় স্নান করতে যাব। ভক্তরা জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, জগন্নাথ কি করলেন সেই গঙ্গা নয়ন করলেন, গঙ্গা নয়ন করে দিলেন। আর এই শচী দেবী তখন এই জগন্নাথ মন্দিরে এই মনে মনে তালা, এত বড় বড় এক মন দু মন ওজনের তালা আছে বুঝতে পারছেন, তালা সব লাগানো থাকে, রাত 12টা একটার পরে সব তালা লাগিয়ে দেওয়া হয়, আর সব সিকিউরিটি গার্ড সব বাইরে থাকে, সবাই শুনতে পারছে সিকিউরিটি গার্ডরা ভিতরে জলের শব্দ, জলের স্রোত বইছে, কোলাহলের শব্দ শুনতে পাচ্ছে, কিসের স্রোত হচ্ছে। তখন মন্দিরের তালা খুলে দেখে এই সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই ভাবলো এই জগন্নাথের অলংকার সোনা দানা চুরি করতে এসেছে, তাকে চোর অপবাদ দিয়ে তাকে বন্দি করে রেখেছে। জগন্নাথ রাজাকে তিনি স্বপ্নে দেখালেন যে আমার পরম ভক্ত শচী দেবী গঙ্গা মাতার নাম ছিল পরে, তাকে তোমরা আটক করে রেখেছ, তাকে তোমরা বন্দি করে রেখেছ, আমার ভোগ লাগবে না তাকে, যতক্ষণ পর্যন্ত তাকে সম্মান দিয়ে ঘোড়ার পিঠে হাতির পিঠে চড়িয়ে তাকে ঢাকডোল পিটিয়ে তাকে যদি সসম্মানে ফিরিয়ে না নিয়ে আসো তাহলে আমার আজকে ভোগ হবে না। তখন সবাই সারা রাজা সব এসে তাকে বন্ধন খুলে দিলেন, তাকে বন্দি মুক্ত করে দিলেন। সেই শচী মাতা গঙ্গা মাতা গোস্বামিনী এখানে সারদা ভট্টাচার্যের বাড়িতে তিনি পূজারী হিসাবে থেকেছিলেন, তিনি অনেক শিষ্য করেছিলেন, পরে অনেক শিষ্য তার হয়েছিল, ভালো ভাগবত পাঠ করতে পারতেন, ভালো সুস্থ পারতে পারতেন, রাজাও তার শিষ্য হয়ে গিয়েছিল, এই লীলা এখানে হয়েছিল। অনেক কথা আরো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমাদের তো জগন্নাথ মন্দিরে একটু প্রণাম করতে যাবো বুঝতে পারছি।